یا رب مصطفیٰ ہمارے حج جا کو نا ایش جنو دیکھی دو چوکے تو مرکبہ.
الحمدللہ رب العالمین والصلاۃ والسلام علی سید الانبیاء والمرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ والصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ. اللہ تعالیر پریو نبی, اللہ تعالیر شیش نبی, اللہ تعالیر شوتو نبی جناب محمد عربی صلی اللہ تعالی علیہ وسلمের প্রতি درود پاک পড়ার অগণিত বরকত রয়েছে. হযরত ফকি আবু লাইস সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তামবিহুল গাফিলিনের মধ্যে একটি হিকায়াত বা একটি ঘটনা উল্লেখ করেছেন. তিনি বলেন, হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখেন যে এক যুবক পবিত্র কাবা ঘর তাওয়াফ করছে এবং প্রতিটি কদমে কদমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করছে. সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি সেই যুবকের কাছে গিয়ে বললাম, আল্লাহ তাআলা আপনার প্রতি অনুগ্রহ করুক, আমি আপনাকে দেখছি যে আপনি না অন্য কোনো তাসবিহ পাঠ করছেন আর না অন্য কোনো দোয়া পাঠ করছেন এবং না অন্য কোনো জিকির করছেন, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার প্রতি অনবরত দরুদ পড়ছেন, এ ব্যাপারে আমাকে কিছু বলুন. সেই যুবক জবাবে বলল, আপনি কে? তিনি নিজের পরিচয় দিলেন, সুফিয়ান সাউরি. তিনি আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় ছিলেন, অনেক বড় মাপের ওলি ছিলেন এবং অত্যন্ত জ্ঞানী ও সুপ্রসিদ্ধ আলিমে দ্বীন এবং মুহাদ্দিস ছিলেন. সুতরাং তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম ও পরিচিতি শোনার পর সেই যুবকটি বলল, যদি আপনি সুফিয়ান সাউরি না হতেন তাহলে এর ঘটনা এবং এর রহস্য কখনো বলতাম না. মূল ঘটনা হচ্ছে, আমি এবং আমার বাবা উভয়ই হজ করার জন্য বেরিয়েছিলাম. রাস্তায় আমার বাবা অসুস্থ হয়ে পড়েন এবং কাফেলা আমাদের রেখে চলে আসে. আমি আমার বাবার চিকিৎসা ও খেদমত করার জন্য সাথেই অবস্থান করি. আমার বাবা আর সুস্থ হননি এবং তিনি ইন্তিকাল করেন. যখন তার ইন্তিকাল হয় তখন তার মুখ অবয়ব কালো হয়ে যায়, পেট ফুলে যায়, রাতের আধার নেমে আসে, দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়. এটা কি হলো? এটা ভেবে আমি ঘুমিয়ে পড়ি. তখন আমি দেখি এক সুদর্শন বুজুর্গ আমার বাবার কাছে আসেন. তার পোশাক এতটা সুন্দর ছিল যে এত সুন্দর পোশাক আমি কখনো দেখিনি. চমৎকার সুগন্ধি আসছিল যে এমন সুগন্ধির আমি কখনো ঘ্রাণ নেইনি. আর তিনি আমার বাবার কাছে আসেন. আমার বাবার কাছে আসার পর চেহারায় হাত বোলান এবং তার পেটের উপরও হাত বোলান. প্রথমে আমার বাবার চেহারা কালো ছিল, তার হাত বোলানোর পর আমার বাবার চেহারা পূর্ণিমা রাতের চাঁদের ন্যায় চমকাচ্ছিল, পেটও সম্পূর্ণ ঠিক হয়ে যায়. যখন চলে যেতে উদ্যত হন তখন আমি তার দামান আঁকড়ে ধরি এবং তাকে বলতে থাকি, সংকটপূর্ণ মুহূর্তে আমাদের প্রতি সহানুভূতিশীল আপনি কে? জবাবে তিনি ইরশাদ করলেন, তুমি কি আমাকে চেনো না? আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ। তোমার বাবা গুনাগার ছিল, তবে সে অধিক হারে আমার প্রতি দরুদে পাক পাঠ করত। তার উপরে এই মুসিবত আসে, সে আমাকে সাহায্যের জন্য আহ্বান করে আর ইরশাদ করেন, যে ব্যক্তি অধিক হারে দরুদ পাঠ করে, যখন সে আমাকে সাহায্যের জন্য আহ্বান করে তখন আমি তার সাহায্যে এগিয়ে আসি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই বরকতময় সফরে দরুদে পাক অধিক হারে পাঠ করার তৌফিক দান করুক, বেশি থেকে বেশি আল্লাহ পাক দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। হজের বিধান অনুষ্ঠান আপনারা দেখছেন, উস্তাদুল উলামা হযরত আল্লামা মাওলানা মুফতি আবু মুহাম্মদ আলী আসগর আত-তারিখ দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত আছেন। ইসলামের অতীব গুরুত্বপূর্ণ রোকন এবং পঞ্চম রোকন এবং খুবই গুরুত্বপূর্ণ এক ইবাদত সম্পর্কে সচেতন করার লক্ষ্যে, সে বিষয়ে চেতনা জাগিয়ে তোলার লক্ষ্যে এর বিধান জানানোর জন্য, ফরজ ওয়াজিব ও সুন্নাতসমূহ বলার জন্য, এবং জি হ্যাঁ, আপনারা যারা মাদিনী চ্যানেল দেখছেন এবং হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা হজে যাওয়ার আকাঙ্ক্ষা অন্তরে রয়েছে, তো এই বিষয়ে সচেতন করার লক্ষ্যে জানানোর জন্য আমাদের সাথে মুফতি সাহেব উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমরা হজ সম্পর্কে মুফতি সাহেবের সাথে কথা বলবো। মুফতি সাহেবের কাছে প্রথম প্রশ্ন, আমার ইচ্ছা যে এটা করব তা হলো, ওস্তাদ সাহেব, আপনার ব্যক্তিত্বকে একজন দর্শক যেভাবে দেখে, তারা দেখে আপনাকে ব্যবসায়ী আলোচক হিসেবে, আর ব্যবসা নিয়ে আপনি মাশাল্লাহ একটি অনুষ্ঠানও করেন আহকামে তিজারত নামে। বিজনেস সম্পর্কে মাশাল্লাহ আপনার সুগভীর জ্ঞানও রয়েছে, আর এ বিষয়ে আমাদের যে ইসলামী ব্যাংকিং কোর্স আছে সম্পূর্ণ এই বিষয়ে একটি শাখা আছে, সেটার দায়িত্বে মাশাল্লাহ আপনি প্রধান। তবে আপনাকে দেখা গেছে হজের বিধান বলার ক্ষেত্রে আপনি অনুষ্ঠানও মাশাল্লাহ নিয়ে আসেন, এবং এছাড়াও আপনি হজের বিধান সম্পর্কে মানুষের দিক নির্দেশনা দিয়ে থাকেন, হাজিদের প্রশ্নের উত্তরও প্রদান করেন। হজ এবং ব্যবসা যদি দেখা হয় তাহলে একেবারে সম্পূর্ণরূপে পৃথক ও বিপরীতমুখী ফিল্ড। সুতরাং আপনার এর প্রতি শখ বা আগ্রহের কারণ কি?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মুচকি হাসিতেই বোঝা যাচ্ছিল যে আপনি ব্যতিক্রম কোনো প্রশ্ন করবেন। দেখুন, হজ বছর ঘুরে আসে, অর্থাৎ হজের মৌসুম বছরে একবার আসে। শাওয়াল, জিলকদ, জিলহজ হজের মাস। আহকামে তিজারত অনুষ্ঠান আমি শুরু করেছি প্রায় 2009 থেকে, আর হজের বিধান আমি প্রথমেই করি 2010। ঠিক আছে, 10 করেছি, হয়তো 11 করা হয়নি, অতপর 12 করেছি। এক বছর বিরতি ছিল, এরপর থেকে তো কন্টিনিউ হচ্ছে। সুতরাং হজ যদি প্রতিদিন হতো তাহলে প্রতিদিনই অনুষ্ঠান করতাম।
সুবহানাল্লাহ।
প্রথম কারণ হচ্ছে কম হয়, বছর ঘুরে আসে, সম্পৃক্ততা নেই। আমি তো আসলে ছোট মানুষ, তবে দারুল ইফতার দায়িত্বে যে সকল ব্যক্তি রয়েছে, বিশেষ করে যারা মুফতি, তারা মুফতিয়ে ইসলাম হয়ে থাকে, তাদের যে জ্ঞান সেই জ্ঞান অগ্রণী ভূমিকা রাখে। সে শুধু এক ফিল্ডে পারদর্শী হবে এটা আবশ্যক নয়। অনেক অভিজ্ঞ ব্যক্তি অনেক সময় কোনো এক দিকে চলে যায়, তবে যেসব মৌলিক বিষয়, মৌলিক দিকগুলো নিয়ে একজন মুফতি ইসলামের করণীয় হলো যেন সে ইসলামের যত চ্যাপ্টার আছে, আকাইদ ও মতাদর্শ, ইবাদত, মুআমালাত, বিবাহ ও তালাক, মিরাস। হযরত মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহ তিনি এক জায়গায় লিখেছেন, তার এই উক্তিটি মারিফে সারে বুখারিতে, খুবই চমৎকার কিতাব। সেই কিতাবে এটা উল্লেখ করেছেন, তিনি বলেন, আমাদের যারা খতিব আছেন তাদের জীবন খুবই সহজ, মুখস্থবিদ্যায় বক্তব্য দিল আর চলে গেল, আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসে আর আমাদের জানাও নেই যে কী জিজ্ঞাসা করবে। প্রত্যেক নব প্রশ্নকর্তা এক নতুন জগতে নিয়ে আসে, আর বর্তমান সময়ে তো কেউ মিটাওয়ার জিজ্ঞাসা করে, আবার কেউ এটাও জিজ্ঞাসা করে, কেউ ওটা জিজ্ঞাসা করে। এমন নয় যে ব্যবসা ব্যতীত যে সকল বিষয় আছে তার মধ্যে পরিবর্তন আসেনি, সেগুলোর মধ্যে এমন কোনো নতুন মশালা আসেনি। জাকাতের ক্ষেত্রে প্রত্যেক বছর 4-5 এমন মশালা আসে যা পূর্বে কখনও জিজ্ঞাসা করা হয়নি, কিতাবের মধ্যে সেগুলোর অস্তিত্বই পাওয়া যায় না। কিতাবের মধ্যে একটি অধ্যায় আছে, অর্থাৎ ফিকে শাস্ত্রের মধ্যে একটি অধ্যায় আছে, বরং অধ্যায়ের পরিবর্তে এখন স্বতন্ত্র কিতাব হয়েছে সেই বিষয়ে, কুতুবে নাওয়াজিল। নাওয়াজিরাত সেই কিতাবগুলোকে বলা হয় যা ফুকাহে কেরাম স্বীয় যুগে যেসব নতুন মাসালা সেই সম্পর্কে লিখেছেন। তো নাওয়াজিরাতের দ্বারা তো প্রত্যেক শাখাতেই চালু থাকে, ব্যবসার ক্ষেত্রে একটু অধিক, এ কারণে অধিক সেখানে নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, সেখানকার গতি অধিক। তবে স্বয়ং নামাজের মাসালার মধ্যে অসংখ্য নাওয়াজিরাত, এত নতুন মাসালা, মানুষ হয়রান হয়ে যায়, এর উত্তর কী হবে? আমি কিছুদিন আগে একটি ছোট পুস্তিকা লিখেছি, সে পুস্তিকাটি ছিল মাজুরের বিধান সম্পর্কে, মাজুরের যে শরী বিধান সেই সম্পর্কে সেটি ছিল। তখন আমি অনুভব করেছি যে মাজুর সম্পর্কিত মানুষ যা অধ্যয়ন করছে অথবা যা বর্ণনা করা হচ্ছে তাতে আরও অধিক স্বচ্ছতা এবং এক নতুন দিক প্রয়োজন। সবাই জানে এটা খুবই সূক্ষ্ম একটি বিষয়, আর এ বিষয়ে আমি আগে থেকে কাজ করছিলাম, তাই লেখার ক্ষেত্রে অগ্রসর হই, তা চলমান থাকবে।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার জ্ঞানকে আরও বাড়িয়ে দিক এবং নিজ অনুগ্রহের ছায়ায় রাখুক। জ্ঞানও আল্লাহ দান করুক, সুস্বাস্থ্যও প্রদান করুক, নিরাপত্তাও দান করুক, ইলমে নাফে আল্লাহ করিম অধিক হারে নসিব করুক। হজকে যদি দেখা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের স্তম্ভগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, এটাকে যদি ফজিলতের দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে কি বলবেন যে হজের ফজিলত কি এবং এটা কার অর্জিত হবে?
দেখুন, হজের যে ফজিলত রয়েছে তা দুই ধরনের। প্রথম ফজিলত হচ্ছে ফরজ আদায় করা।
ঠিক আছে,
যার উপর হজ ফরজ হয়েছে আর সে যখন তার এই ফরজ আদায় করবে তখন একটি বিধান পালন করা, ও একটি দায়িত্ব সম্পূর্ণ করার যে সওয়াব রয়েছে অবশ্যই তা অর্জিত হবে। এখন নামাজের নেই, যার নামাজে যত বিনয়, যত বেশি পবিত্রতার প্রতি লক্ষ্য, যত বেশি নামাজ আদায়কালে সেসব বিষয়ের প্রতি লক্ষ্য রেখেছে যা সৌন্দর্যকর, যেগুলো তাগিদ দেওয়া হয়েছে। হজের বিষয়াদি এরকমই, যার হজ পরিপূর্ণ ওয়াজিব আদায় হবে ফরজ আদায়ের পর, সুন্নতে মুয়াক্কাল আদায় করবে, সুন্নত আদায় করবে, মুস্তাহাব আদায় করবে। হজ পালনকারীর প্রথম দিক হচ্ছে এটা,
ঠিক আছে?
কোরআনে পাকের মধ্যে এর দ্বিতীয় দিক বর্ণনা করা হয়েছে, হজের মধ্যে কোনো অনৈতিকতা না হওয়া, কোনো অনর্থক কথা না বলা, ঝগড়া না করা। মুদ্দা কথা হচ্ছে যে হাজি হজ করার জন্য তো গিয়েছে, সে তার হজ পূর্ণভাবেই আদায় করেছে, তবে সে সেখানে ঝগড়া বিবাদ করেছে অথবা তার জিহ্বা সেই বাক্যসমূহ বলেছে যা বলা উচিত নয়। সুতরাং যখন হজে এই উভয় বিষয় সফল হবে, তো এমন হজকে হজে মাবরুর বলা হয়।
বাহ বাহ।
মাবরুর শব্দটি বীর শব্দ থেকে নির্গত হয়েছে, নেকি লাভ করা, অর্থাৎ সেই হজ যা নেকি সম্পন্ন হয়। আর মুহাদ্দিসিনগণ এই অর্থ বর্ণনা করেছেন যে হজ্জে মাবরুর দ্বারা অর্থ হচ্ছে যা পালনে গুনাহের কোনো কাজ করা হয়নি, সেই গুনাহ না হজ সম্পর্কিত, অর্থাৎ না সে হজ সম্পর্কিত গুনাহ করেছে আর না তার জীবনের সাথে সম্পর্কিত কোনো গুনাহ করেছে।
ঠিক আছে।
অর্থাৎ কারো সাথে তর্ক করা, ঝগড়া করা, মিথ্যা বলা, অশ্লীল কথা বলা, তো এই উভয় বিষয় থেকে যদি নিজেকে কন্ট্রোল করে, সেক্ষেত্রে তার হজ হজ্জে মাবরুর হবে,
মাশাআল্লাহ, আর সেই হজের ফজিলত লাভ করবে যা বর্ণনা করা হয়েছে।
দেখেন, কয়েক ধরনের ফজিলত রয়েছে। প্রথমত সবচেয়ে বড় ফজিলত হচ্ছে হজ কবুল হওয়া, এটা প্রথম ফজিলত। আর এটা এমন কারো অর্জিত হতে পারে যে কোনো রকমে হজ করেছে, খুব কষ্টের ওয়াজিব আদায় করেছে, সুন্নত ছেড়ে দিয়েছে, মুস্তাহাব ছেড়ে দিয়েছে, এটাও সম্ভব, আল্লাহর অনুগ্রহে এটাও সম্ভব। অনেক সময় বান্দা অত্যন্ত সহজ সরল হয়, বিধান সম্পর্কে জানা থাকে না, তবে তার যে আমল এর মধ্যে একনিষ্ঠতা ছিল, ফলে তার হজ কবুল হতে পারে। আরেক হচ্ছে এমন হজ যেখানে সম্পূর্ণ বিষয় পূর্ণ করা হয়েছে তবুও তা কবুল হয়নি, এটাও সম্ভব। এর সব কিছুই তো সম্পূর্ণ করা হয়েছে কিন্তু এর মধ্যে লৌকিকতা ছিল, লৌকিকতার গুনাহের কারণে তা কবুল হয়নি। আরেকটা বিষয় হচ্ছে নির্দিষ্ট স্থানের ফজিলত। এখন ময়দানে আরফাতের নিজস্ব একটি ফজিলত আছে,
ঠিক আছে?
সেই ফজিলত প্রত্যেক হাজিরই অর্জিত হয়,
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন,
ঠিক আছে,
প্রত্যেক হাজিরই অর্জিত হয়। যখন যেখানে ইহরাম পরিহিত অবস্থায় দাঁড়ানো থাকে, উকুফে আরফাত পেয়ে যায়, তখন তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অতঃপর মক্কা মুকাররমার যে ফজিলত, এক নেকির সওয়াব এক লক্ষ গুণ, তা ব্যক্তির অর্জিত হয় যে মক্কায় বিদ্যমান রয়েছে। এছাড়া মুজদালিফার নেকি, মিনার নেকি এবং যেগুলো মানাসিকের স্থান, সেগুলো কবুলিয়াতের স্থানও বলে। আরফাতের ময়দান, মুজদালিফার ময়দান, মিনার ময়দান, অনুরূপভাবে তাওয়াফ রয়েছে, হাতিম রয়েছে, মিজাব রয়েছে, সাফা মারওয়া রয়েছে, এগুলো ফজিলতের স্থানও। সুতরাং যা আংশিক ফজিলত, তা প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে সেখানে গিয়েছে, সেগুলো পেয়েছে আর সেখানে গিয়ে দোয়া করেছে, নেকি করেছে। সুতরাং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর বিস্তৃত অনেক। হজে সহজতাও রয়েছে, প্রশস্ততাও রয়েছে, যদিও এটা শারীরিক ইবাদত এবং শারীরিক কষ্টের একটি দিক বিদ্যমান, তবে অন্য দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, হজ খুবই সহজ, কষ্টকর নয়।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও হজ্জে মাবরুর নসিব করুক। অনুষ্ঠানের মধ্যে আমরা মুফতি সাহেবের যে শরীর রহনুমাই রয়েছে তাও গ্রহণ করব, কলও অন্তর্ভুক্ত করব। নাত খাওয়া আমাদের সাথে উপস্থিত আছেন এবং হজ ও উমরা বিষয়ক মজলিসের ইসলামী ভাইও আমাদের সাথে, আব্দুল আহাদ ভাইও আছেন, ফয়সাল ভাইও আছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে বরকতময় করুক। আদনান ভাই থেকে আমরা কিছু কালামের পঙ্ক্তিও শুনব যেন আগ্রহ বৃদ্ধি পায় এবং এর সাথে ইনশাআল্লাহ অনুষ্ঠানও সামনে অগ্রসর।
উমঙ্গে কোন পঙ্ক্তিটা জানি, জোশ পর আই। সুতরাং সালমান ভাইকে এটা ডেডিকেট, কি বলে এটাকে, উৎসর্গ করুন যদি আপনার প্রস্তুতি থাকে।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ ফির যা রহে আহলে মোহাম্মদ কে কাফলে ফির ইয়াদ আ রহা হ্যায় মদিনা হুজুর কা হাজিয়ों के बन रहे हैं काफले फिर या नबी फिर नजर में फिर गए हज के मनाजिर या नबी سفر سفر سرور نہیں تم بلا لو تم بلانے پر ہو قادر یا نبی صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ امنگے جوش پر آئے ارادے گد گداتے ہیں امنگے جوش پر آئے گد گداتے ہیں جمیلِ قادری شاید حبیبِ حق بلاتے ہیں جمیلِ قادری شاید حبیبِ حق بلاتے ہیں جگہ دے قسمت چاہتے ہیں جس کی دم بھر میں جگا دے تیغ قسمت چاہتے ہیں جس کی دم بھر میں جگا دے تیغ قسمت چاہتے ہیں جس کی دم بھر میں وہ جس کو چاہتے ہیں اپنے روزے پر بلاتے ہیں وہ جس کو چاہتے ہیں اپنے روزے پر بلاتے ہیں مقدر اس کو کہتے ہیں فرشتے عرش سے آ کر مقدر اس کو کہتے ہیں فرشتے عرش سے آ کر مقدر اس کو کہتے ہیں فرشتے عرش سے آ کر غبارِ فرش تیبہ اپنی آنکھوں سے لگاتے ہیں غبارِ فرش تیبہ اپنی آنکھوں سے لگاتے ہیں جمیلِ قادری شاید حبیبِ حق بلاتے ہیں خدا جانے کے سفر ہوگا خدا جانے کے تیبا کو ہمارا کب سفر ہوگا خدا جانے کے تیبا کو ہمارا کب سفر ہوگا مدینے کو ہزاروں قافلے ہر سال جاتے ہیں دینے جس کو چاہتے ہیں شاہدم بھر میں بناتے ہیں تصدق جان عالم اس رحمی اور کریمی کے تصدق جان عالم اس کریمی اور رحمی کے تصدق اپنی رحمت سے چھپاتے ہیں ادا کرتے ہیں ہم وہ اپنی رحمت سے چھپاتے ہیں جمیل قادری کو سناتے ہیں وہ کہ جو نانے ابھی بھی حق سناتے جمیلے قادری شاید حبیبے حق بلاتے
আমাদের কাছে মুফতি সাহেব একটি প্রশ্ন এসেছে। তিনি লিখেছেন যে কিছু মানুষের ভাবনা এরকম থাকে যে হজ নেক্সট ইয়ার করে নেব। এই মুহূর্তে আমাদের কিছু ভাই বোনের প্রয়োজন পূরণ করে দেয়, তাদের সাহায্য করে দেয়, আর হজ আমরা আগামী বছর করে নেব, কি বলবেন এ ব্যাপারে? এভাবে কি হজ ডিলে করা যাবে?
যার উপর হজ ফরজ সে যখনই সুযোগ পাবে অর্থাৎ প্রথম অবসরেই হজ করা আবশ্যক। শরীর অপারগতা ব্যতীত বিলম্ব করতে পারবে না। কারণ হচ্ছে যে হজের সম্পর্ক আর্থিক ক্ষমতার সাথে। যখন আর্থিকভাবে ক্ষমতা পাওয়া যাবে তো হজ ফরজ হয়ে যাবে, যখন ফরজ হওয়ার শর্তগুলো আছে, যখন একটি দায়িত্ব আপনার উপর চলে এসেছে। এখন কেউ যদি এটা বলে যে আমি জোহরের নামাজ পড়ব না তবে নফল নামাজ পড়ব, তখন তার ব্যাপারে এটাই বলা হবে সে নির্বুদ্ধ ব্যক্তি, কেননা সে ফরজ ছেড়ে নফল আদায় করছে। তো অনুরূপভাবে সাহায্যের যে ক্ষেত্রগুলো অথবা অন্যান্য যে ক্ষেত্র আছে, এ ধরনের যে ক্ষেত্র আছে, এই ক্ষেত্রগুলোকে দ্বিতীয় স্তরে রেখে যা নিজের উপর ফরজ তা আদায় করবে। এখানে আপনি যে প্রশ্ন করেছেন তা কল্যাণমূলক কাজ সংক্রান্ত ছিল, সাহায্য সংক্রান্ত ছিল। অনেক সময় এমন যে কিছু আবেগময় দিক থাকে, যেমন বাবার উপর হজ ফরজ হয়নি, ছেলের উপর হয়ে গেছে। অর্থাৎ বাবার তেমন কোনো আয়ের উৎস ছিল না, তবে ছেলে যখন উপার্জন শুরু করল, টাকা আসার কারণে হজ ফরজ হয়ে গেছে। আর এই মুহূর্তে এক আবেগময় সিচুয়েশন তৈরি হয়, আমি যদি চলে যাই তাহলে বাবার কি হবে, সামর্থ্য এতটুকু যে শুধু একাই যেতে পারব। অনুরূপভাবে অনেকের এই ধারণা থাকে যে আমার ওয়াইফও আমার সাথে যাবে, অথচ তার উপর হজ ফরজ নয়। এখন সে ওই পরিমাণ টাকা একত্রিত করে যখন ওয়াইফ যাবে তখনই যাব, অপেক্ষায় দিন কাটতে থাকে। সুতরাং এই যে দুইটি ক্ষেত্র, এগুলো কল্যাণের সাথে সম্পৃক্ত থাকে না। আপনার উপর ফরজ হয়েছে, আপনি যাবেন, আপনার বাবা যেতে পারছে না, কোনো সমস্যা নেই, তার উপর ফরজ নয়, আপনার উপর ফরজ। কারণ সব কিছু বিভক্ত, জাকাত প্রত্যেকে নিজের ব্যালেন্স চেক করে বের করবে। নামাজের ক্ষেত্রে অনুরূপ, যদি কারো বাবা দাঁড়াতে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে, সেক্ষেত্রে ছেলেও কি এটাই করবে যে চেয়ারে বসে নামাজ পড়বে? কারণ নামাজে তার অপারগতার কারণে সে ছাড় পেয়েছে। তো যার অপারগতা নেই সে ছাড় কীভাবে পাবে? তো এভাবে প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জিম্মাদার।
মেয়ের বিবাহ দিতে হবে, এও এক ফরজ, ছোট ফরজও নয়। প্রথমে এটা আদায় করে নেই, অতপর হজ আদায় করব, এ ধরনের গুঞ্জনও হয়ে থাকে।
দেখুন, যদি তার কাছে টাকা না থাকে এবং হজ ফরজ না হয়, সেক্ষেত্রে তো এই ধরনের কথা ঠিক আছে। তবে যদি এতটুকু সামর্থ্য থাকে যে যেতে পারবে, হজ ফরজ হয়ে গেছে, তখন তো তাকে করতে হবে।
ঠিক আছে।
আর হজ করার মাধ্যমে তো সম্পদ আসে।
বাহ,
কিছু বড় নাই, এসেছে হজ করো, মালদার হয়ে যাবে,
সম্পদশালী হয়ে যাবে,
সম্পদশালী হয়ে যাবে।
কি চমৎকার! এখানে মোহাম্মদ আবদুল্লাহ নামে একজন লিখেছেন, মুফতি সাহেব এটা বলুন যে হাজির উপর কতগুলো কোরবানি ওয়াজিব হয়?
দেখুন, হজ তিন ধরনের হয়ে থাকে, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। এই দুই ধরনের যে হজ রয়েছে, এর মধ্যে হাজির উপর দমে শুক্র ওয়াজিব,
অর্থাৎ
হজের যে কুরবানি তা করা ওয়াজিব। প্রসিদ্ধ আছে যে কারিন দুটি কুরবানি করবে, এমনটা নয়। হজ্জে কিরান আদায়কারীও একটি কুরবানি করবে। এখন কথা হচ্ছে হজ্জে ইফরাদ আদায়কারীর। হজ্জে ইফরাদ আদায়কারীর উপর কুরবানি নেই, সে করতে চাইলে করতে পারবে, তবে তার জন্য ওয়াজিব নয়।
হজের ক্ষেত্রে তো এটাই বিধান।
জি,
ঠিক আছে। হুজুর আমাদেরকে বলুন যে হজ প্রস্তুতির কতগুলো প্রকার আছে এবং তা কিভাবে নেওয়া প্রয়োজন?
হজের প্রস্তুতি কয়েক ধরনের আছে, কয়েক প্রকারের আছে। সর্বপ্রথম হচ্ছে রুহানি প্রস্তুতি।
জি।
এবং অভ্যন্তরীণ প্রস্তুতি, যে আপনি কেন হজে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি, তখন তার স্বচ্ছ নিয়ত করা, নিজের নিয়তের উপর ভাবা। সর্বপ্রথম তো এই নিয়ত করবে যে আমার উপর হজ ফরজ এবং আমি এই ফরজকে আদায় করতে যাচ্ছি। আল্লাহর যে আদেশ, যা তিনি সিও হাবিব আলি সাল্লামকে প্রদান করেছেন, হে মাহবুব আলি সাল্লাম ঘোষণা দিয়ে দিন যেন মানুষ এসে হজ করে। সামর্থ্যবান ব্যক্তি হজ করবে, কোরআনে পাকে এসেছে। সুতরাং আমি আল্লাহ এবং তার রসুলের যে ফরমান, যে আদেশ রয়েছে, তা পালন করার জন্য যাচ্ছি। অতঃপর হজ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় বিষয়, প্রথমত মানাসিকের জায়গাসমূহ, উদাহরণস্বরূপ খানায় কাবা, এটা কোরআন নাজিলের স্থানও বটে।
সুবহানাল্লাহ।
অনুরূপভাবে মিনা রয়েছে, মুজদালিফা রয়েছে, এগুলো সেসব স্থান যেগুলো আলোচনা কোরআনে পাক এসেছে, আরফাতের আলোচনা এসেছে। হয়তো সেই স্থানগুলো কোরআন নাজিলের স্থান, বা সেই স্থানগুলোকে মাকামাতে কোরআন বলা হয়। সুতরাং আপনি সেই স্থানগুলোতে যাচ্ছেন যেগুলো বরকতময় জায়গা। অতঃপর এগুলোর এক এক যে বৈশিষ্ট্য রয়েছে, যে এগুলো সেই স্থান যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত।
সুবহানাল্লাহ।
মদিনা মুনাওয়ারা সেই শহর যার অন্য কোনো নিসবত নেই, মক্কায় অসংখ্য নিসবত রয়েছে। হজরত আদম আলাহি সাল্লামের নিসবত এখানে বিদ্যমান, হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের নিসবত এখানে বিদ্যমান, হজরত হাজারার নিসবত এখানে বিদ্যমান, বহু সংখ্যক নিসবত রয়েছে। তবে মদিনা মুনাওয়ারা এমন যা একক, এর কোনো নিসবত নেই, তা ব্যতীত যে এটা নবীর শহর।
সুবহানাল্লাহ।
কেননা স্বয়ং নবী আলাহি সাল্লাতুয়াসাল্লাম অবস্থানরত আছেন। সুতরাং এভাবে অন্তকরণে নিজ সফরের মহত্বর প্রতি লক্ষ্য রাখবেন, যে আমার যে সফর তা কত মর্যাদাপূর্ণ সফর, কতটা কল্যাণের মাধ্যম আমার জন্য হতে পারে। অতপর এগুলো যে ফজিলত রয়েছে, স্বয়ং হজের ফজিলতের প্রতি লক্ষ্য করুন। খানায় কাবার তাওয়াফের কি ফজিলত আছে তা ভেবে দেখুন। বিভিন্ন যে নিদর্শন আছে, মিনার কি ফজিলত রয়েছে, যখন আমি মিনায় থাকব, যখন আমি হজ আদায় করতে থাকব, উকুফে আরাফাত হজের অন্যতম রুকন, এর কি ফজিলত রয়েছে। সুতরাং নিজের রুহানি প্রস্তুতিতে এই ফজিলতগুলো অধ্যয়ন করুন। বুজুর্গানে দিনের ঘটনাসমূহ অধ্যয়ন করুন, যখন তারা হজের জন্য বের হতেন তাদের কার্যক্রম কী ছিল, তাদের হজ পালন কেমন ছিল। দ্বিতীয়ত যে প্রস্তুতি তা হলো ইলমি প্রস্তুতি, রুহানি প্রস্তুতি, আরেক হলো ইলমি প্রস্তুতি। আচ্ছা, রুহানি প্রস্তুতির ক্ষেত্রে এটার দিক এও আছে যে কালাম আবৃত্তি করা। কালাম হচ্ছে রুহানি খাদ্য, অর্থাৎ একজন ক্লান্ত তার আগ্রহ জানা নেই কোন লেভেলে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ যখন কেউ ক্লান্ত থাকে তখন সব কিছু ভুলে যায়, অনেক ক্ষেত্রে তো বিরক্তি ভাব চলে আসে। তবে এই মুহূর্তে যদি কেউ শুরু করে দেয়, আমরা খানায় কাবায় চলে আসছি এবং লাব্বাইক ধ্বনিতে মুখরিত হলে এবং নাত গাইতে থাকলে সম্পূর্ণ পরিবেশ চেঞ্জ হয়ে যায়। সুতরাং এমন কেউ সাথে থাকে যার মাধ্যমে আগ্রহ বাড়বে। অন্যথায় মোবাইলের মধ্যে এ ধরনের কিছু ডেটা নিয়ে নিন যে যখন কাবা শরীফ আসবে তখন আমি কোন কালামটি শুনব এবং মক্কা মুকাররমায় থাকা অবস্থায় কোন কালামটি শুনব, যখন মদিনার সফর চলমান থাকবে তখন কোন কালামটি শোনা উচিত, আর যখন আমি রজা শরীফের দিকে যাব এর পূর্বে আমি হোমওয়ার্ক কীভাবে করব, অর্থাৎ নিজেকে তৈরি কীভাবে করব। আর এই হোমওয়ার্ক করাও না খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ বান্দা তার নিয়তগুলো সংশোধন করবে, নিজের জজবা বাড়িয়ে নিবে। এখন খানায় কাবার তাওয়াফ, আল্লাহু আকবার, এটা সেই জায়গা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস নবিনা ওয়া আলাইহিসসালাম দাঁড়িয়ে লোকদেরকে আহ্বান করেছিলেন। যারা জীবিত ছিল তারা লাব্বাইক বলেছিল এবং যারা আপন মায়ের গর্ভে ছিল তারাও লাব্বাইক বলেছিল এবং যারা রুহের জগতে ছিল তারাও লাব্বাইক বলেছিল, আর যারা লাব্বাইক বলেছিল তারাই আজ হজে যাচ্ছে। অর্থাৎ আল্লাহর আহ্বানে তারা আসছে। অতপর দর্শনের প্রতিও ভেবে দেখুন যে হজ হচ্ছে সম্মান প্রদর্শন করা।
সুবহানাল্লাহ।
খানায় কাবা পাথর দ্বারা নির্মিত একটি ইমারত, কিন্তু আল্লাহ তাআলা এর সম্মানকে নিজের সম্মানে ঘোষিত করেছেন, এর মর্যাদাকে স্বীয় মর্যাদা ঘোষণা করেছেন। অর্থাৎ আল্লাহ পাকের সম্মান প্রদর্শন করা, আল্লাহ পাকের বরত্ব প্রদর্শন করা, তার স্তুতি বর্ণনা করি, আল্লাহ পাকের দরবারে আমরা তার প্রশংসা বর্ণনা করি। সুতরাং সম্মান করা মক্কা মুকাররমার সম্মান। এছাড়া মক্কা তো এমনিতে হেরেম, দূর দূর সেই এলাকাকে হেরেম বলা হয়, এর বিশেষ সম্মান রয়েছে, এর বিশেষ মর্যাদা রয়েছে, যার ফলে এটাকে হেরেম বলা হয়। সুতরাং এভাবে এই মাকামগুলোর সম্মান করাটা সেখানে গিয়েও তা আপনাকে উৎফুল্ল রাখবে, আপনার যে রুহানি অবস্থা রয়েছে সেটাকে উৎফুল্ল রাখবে। আপনি বসে গেলেন সেখানকার বাবুরচিদের সাথে, দোকানদারদের সাথে বিরিয়ানি খেতে, জানি না আরও কী কী করে এর সাথে, এবং জনাব
আড্ডায় বসে যায়,
বোঝা যাচ্ছে না হজে নাকি অন্য কোথাও, তখন কী সওয়াব পাবে?
এমনই
সম্মান প্রদর্শনের ক্ষেত্রে বিনয় প্রয়োজন। সেখানে কোরআনে পাকের তেলাওয়াত করুন, এছাড়া ইলমি যে প্রস্তুতি রয়েছে সেক্ষেত্রে আপনি কিতাব পড়ুন।
এখানে যদি আপনি অনুমতি প্রদান করেন তাহলে একটি পংক্তি পড়ব, আমার মনে হয়
খুবই চমৎকার।
সুবহানাল্লাহ।
দেখা।
নিঃসন্দেহে গমনকারী দামি দরবারে উপস্থিত হয়, পবিত্র ভূমিতে উপস্থিত হয়। একটু ভেবে তো দেখুন যে এটা সেই কাবা যার চত্বরে আমাদের আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করেছেন, এটা সেই কাবা যাকে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম গণ তাওয়াফ করেছেন, এটা সেই কাবা যার সামনে মাকামে ইব্রাহিম বিদ্যমান, এটা সেই কাবা যার সামনে সাফা মারওয়া রয়েছে যেখানে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতিগুলো জমা আছে, এটা সেই কাবা যার সম্মুখে এখন তো মাতাব বন্ধ হয়ে গেছে, অন্যথায় আবে জমজমের কুপ্ত মাতাফের মধ্যেই ছিল,
আল্লাহু আকবার,
এখন আন্ডারগ্রাউন্ডে। সুতরাং এই পবিত্র কাবার সাথে আম্বিয়াগণের স্মৃতি জড়িত, প্রিয় নবী আলাইহিস সালামের স্মৃতি রয়েছে, তার সাহাবাদের স্মৃতি, অতঃপর আল্লাহু আকবার। প্রত্যেক যুগেই আল্লাহ তাআলার মকবুল বান্দারা থাকেন এবং লাখো মানুষ, কমপক্ষে হাজারো মানুষ সর্বদাই তাওয়াফ করে, একটা অনুভূতি কাজ করে। অর্থাৎ কেউ যদি এইভাবে খেয়াল করে আমি কোথায় গুনাহগার ব্যক্তি আর কোথায় এই নেক লোকদের সমাগম, এছাড়া সেখানে প্রত্যেকেই নিজের আকাঙ্ক্ষা পেশ করে, অর্থাৎ সেই আকাঙ্ক্ষা যেখানে আমরা বলতে পারি মনের ব্যথা প্রকাশ করা, সুপ্ত ব্যথা প্রার্থনা করে আল্লাহর দরবারে চাওয়া, হজের সফর হুজুরি সফর,
আল্লাহু আকবার।
আমরা এখানে খানা কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ি আর সেখানে খানা কাবা আমাদের সম্মুখে, সুতরাং এক্ষেত্রে এটাকে হুজুরি বলতে পারি। হায়, যদি এই সফরে অন্তরে হুজুরি নসিব হতো, অর্থাৎ অন্তরে অন্যের খেয়াল না করা, শুধুমাত্র আল্লাহর স্মরণ থাকবে,
আল্লাহু আকবার,
আল্লাহর কাছ থেকে মারিফাত চান, অনুগ্রহ চান, তার মহাব্বত চান, আল্লাহ রাব্বুল ইজ্জতের যে আনুগত্য আপনি করেছেন সেই আনুগত্যের উপর ইস্তেকামত চান, আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো আল্লাহর বারবার শুকরিয়া আদায় করুন। কোথায় আমি আর কোথায় এই পবিত্র ভূমি, পবিত্র ব্যক্তিবর্গ, কোথায় আমি আর কোথায় নূরে নূরান্বিত পরিবেশ, নূরের আকাশ। সুতরাং যখন এই রোহানি শক্তিকে আপনি জাগিয়ে তুলবেন, যত উজ্জীবিত করবেন তত বেশি গ্রহণযোগ্যতার দিকে অগ্রসর হবে কার্যাদি। আর আপনি যে কালামটি পাঠ করেছেন এর এক একটি পংক্তিতে ব্যাখ্যা আছে, যেমন বান্দার বান্দাত্ব প্রকাশ করা, যেন বান্দা তার বান্দত্ব বারবার প্রকাশ করবে যে আমার রবের অনুগ্রহে আমি এখানে এসেছি। আর এটা সেই জায়গা যেখানে
কি না পাওয়া যায়, এই বিষয়ে একটি পংক্তি পড়ে দেয়, সুবহানাল্লাহ।
খবর কিয়া
বাড়ি
দয়ার ভিক্ষা আমাদের ধারণার বাহিরে। সবচেয়ে বড় যে ভিক্ষাটি পাওয়া যায়, আল্লাহর যে অনুগ্রহটি পাওয়া যায়, অর্থাৎ হজ্জে মাবরুর, হজ্জে মাকবুলের আলামত কি? যখন হজ শেষে ফিরে আসে তখন পরিবর্তন হয়ে যায়, তখন গুনাহের প্রতি তার ঘৃণা সৃষ্টি হয় এবং সে নেকের প্রতি অগ্রসর হয়। সে নামাজ আদায় করে, সে গুনাহ থেকে বেঁচে থাকে, অশ্লীল কাজ ছেড়ে দেয়। সুতরাং আলেমগণের আলামত বর্ণনা করেছেন, হজ্জে মাবরুরের আলামত হচ্ছে যে ব্যক্তি বদলে যাবে, তার মধ্যে পরিবর্তন আসবে, আর সেই মূলত হচ্ছে নেক ব্যক্তি। সে মারিফাতের উচ্চ স্তরে অধিষ্ঠিত হয় কারণ অনুগ্রহ নিজের দেহে ধারণ করেছে। আর দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে ইলমি প্রস্তুতি। ইলমি প্রস্তুতিতে আপনার জানা উচিত যে হজ কিভাবে করতে হয়। হজের প্রস্তুতির ব্যাপারে অর্থাৎ যেসব কিতাব লেখা হয়েছে, সাধারণত যেমন রফিকুল হারামাইন শরীফ, এক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন সামান রাখা যাবে, কি পড়তে হবে, কোথায় কি করতে হবে। রফিকুল হারামাইন হচ্ছে একটি গাইড বুক যে প্রতিটা কদমে কদমে আপনাকে বুঝাবে। আপনি এর পৃষ্ঠা উল্টাতে থাকুন, দিন অতিবাহিত করতে থাকুন। এখন হয়তো আপনাকে নিয়ত করতে হবে, পরের পৃষ্ঠায় নিয়ত চলে আসবে। এখন আপনার জন্য বিভিন্ন বিধিনিষেধ আসতে থাকবে। আপনি যখন মক্কায় পৌঁছবেন তখন এই দোয়া পড়তে হবে, মক্কার পর জনসর দৃষ্টিগোচর হলে এই দোয়া পড়তে হবে। এখন আপনাকে তাওয়াফ করতে হবে, তাওয়াফের প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে মাকামে ইব্রাহিমের এই দোয়া, অথবা জমজমের কিনারা এই দোয়া, সাফার নিকট এই দোয়া, মারওয়ার নিকট এই দোয়া। আচ্ছা, যখন উমরা থেকে অবসর হবেন তখন এটা করতে হবে। সুতরাং এটা গাইড বুক, প্রতিটা কদমে কদমে নির্দেশনা দিবে। সুতরাং এই ধরনের যে সমস্ত কিতাব আছে তা পূর্বেই পরে বুঝে নিতে হবে। বুঝে নিলে এতে যে কঠিন শব্দ আছে, পরিভাষা আছে, নতুন নতুন বিষয় রয়েছে, আপনার যে প্রশ্ন রয়েছে তার সমাধান হবে। প্রথমত এভাবে এক ইলমি প্রস্তুতি নিতে হবে। এছাড়া এর মধ্যে প্রশ্ন উত্তরও দেওয়া আছে রফিকুল হারামাইনের মধ্যে। আরেকটি বিষয় হচ্ছে যা কিছু সে পড়েছিল সেখানে গিয়ে আর বিপরীত কাজ করল, চেষ্টা করেছে পড়ার নেই করার, তবে সে অনুযায়ী হয় নাই, রামি রয়ে গেছে, এছাড়া কোথাও ইহরাম বিরোধী কাজ হয়ে গেল, সেখানে নিয়ত করেনি যেখানে নিয়ত করার ছিল, তাছাড়া সাইর কোনো চক্কর থেকে গেল, তাওয়াফের উজু ভেঙে গেল, এ ধরনের মাসাইল যেহেতু বাহারে শরীয়তে রয়েছে, সুতরাং বাহারে শরীয়তের ষষ্ঠ খণ্ড সেটাও পড়ে নিন, রফিকুল হারামাইন পড়ে নিন। হজের ২৭টি ওয়াজিবের মধ্যে হজের ৩টি ফরজ রয়েছে। হজের প্রথম ফরজ হচ্ছে ইহরাম, অর্থাৎ ইহরাম অবস্থায় থাকা। দ্বিতীয় ফরজ হচ্ছে উকুফে আরফা, আর তৃতীয় যে ফরজটি রয়েছে তা হলো তাওয়াফে জিয়ারত। হজের মধ্যে ২৭টি ওয়াজিব রয়েছে, সে ২৭টি ওয়াজিবে কি হয় এবং সে ওয়াজিবের মধ্যে, যে কোনো ওয়াজিবের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে যায়, কোনো এক বা সম্পূর্ণ অংশ ছুটে গেল, আংশিকভাবে সামান্য ভুল হয়ে গেছে, এখন কি করব। এর উত্তরমালার মধ্যে আমরা চেষ্টা করেছি ২৭ ওয়াজিবের মধ্যে হতে কোনো একটি ওয়াজিব ছুটে গেল কি করতে হবে তা তুলে ধরার চেষ্টা করেছি। এর অধ্যয়নও খুবই উপকারে আসবে এবং অসংখ্য বিষয়ও আপনি এর থেকে শিখতে পারবেন।
প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিউআর কোডের মাধ্যমে আপনি আমাদের ২৭ ওয়াজিবাত কিতাবটি ডাউনলোড করতে পারেন। ইনশাআল্লাহ প্রতিটি কদমে কদমে নির্দেশনা পাবেন। এছাড়া ওস্তাদ সাহেব খুবই চমৎকার কাজ করেছেন।
কিউআর কোডের ব্যবহার নিয়ম কি সেটা যদি জানা না থাকে তখন
দর্শকদেরকে বলুন।
মূল বিষয় হচ্ছে, আব্দুল হাদ ভাই আপনার মোবাইলে আছে হয়তো, আব্দুল হাদ ভাই যদি আপনি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখিয়ে দিতেন যে কিতাব ডাউনলোড হয় কিনা। দেখুন, কিউআর কোডের মূল কাজ হচ্ছে, কিছু মোবাইল আছে যার মধ্যে ওটু সিস্টেম থাকে, কতগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়, তো অ্যাপ্লিকেশন ইনস্টলের পর আপনার মোবাইল স্ক্যান করতে থাকে কিউআর কোডকে। যেমন আমার যে মোবাইল, আমি এখানে বসে একটু জুম করে দেখছি, জুমে এতটা কাছে আসবে না, এত দূর থেকে হয়তো হবে না, কাছ থেকে করতে হবে।
আমি ট্রাই করব।
না আব্দুল হাত ভাই করে নিবে, এখানে এসে বসে যদি দেখাতেন। রফিকুল হারামাইনও আমি দেওয়ার ব্যাপারে বলেছিলাম।
ঠিক আছে, জি জি, দুটোই আছে ওস্তাদ সাহেব, এটাও আছে, এর পূর্বে যা প্রকাশ হয়েছিল রফিকুল হারামাইন সেটাও আছে, মাশাল্লাহ। জি, মোবাইলের কিউআর কোডের মাধ্যমে তার ডাউনলোডের চেষ্টা করছে। জি আব্দুল আহাদ ভাই,
ডাউনলোড শুরু হয়েছে, শুরু হয়ে গেছে,
অত্যন্ত চমৎকার। কিছু মোবাইল আছে যেগুলোর মধ্যে কিউআর কোড আলাদাভাবে দেয়া থাকে, সেটাকেই ব্যবহার করা যেতে পারে। জি আব্দুল আহাদ ভাই,
এর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো মোবাইলের ক্যামেরা শুধু অন করবে লেটেস্ট মোবাইলের ক্ষেত্রে এবং সেই কিউআর কোডকে স্ক্যান করবে। যখনই স্ক্যান করবে তখনই স্ক্রিনে ছোট একটি হোয়াইট কালারের আইকন চলে আসবে, সেখানে ক্লিক করলে সে আপনাকে নিজেই সেই গন্তব্যে পৌঁছে দিবে যেখানে এই কিতাব ডাউনলোড হবে।
মারহাবা।
রফিকুল হারামাইনও দেখিয়ে দেন, দর্শকরাও ডাউনলোড করে নিন।
স্ক্রিনে দেখাবে?
জি।
সহজ হজ, মাশাল্লাহ, মুফতি সাহেবের একটি চমৎকার প্রচেষ্টা, সেটারও কিউআর কোড আপনাদেরকে দেখাবো। রফিকুল হারামাইন আমির আহলে সুন্নাতের অনিন্দ্য কিতাব, প্রত্যেক হাজির মোবাইলে কিতাবটি থাকা উচিত। তবে আমি তো বলবো প্রত্যেকের মোবাইলে থাকা উচিত। আগ্রহ বৃদ্ধির জন্য কেউ যদি অধ্যয়ন করে খুবই কার্যকরী হবে, আগ্রহ বৃদ্ধি পাবে, হজের জ্ঞান অর্জন হবে,
হজ শিখাবে এবং প্রত্যেক ক্ষেত্রে সাহায্য করবে।
বাহ বাহ, মাশাল্লাহ, এই তো কিউআর কোড স্ক্রিনে দেখা যাচ্ছে। এছাড়া আসান হজ, যা মুফতি সাহেবের একটি চমৎকার পুস্তিকা, এরও কিউআর কোড ইনশাল্লাহ আপনাদের স্ক্রিনে দেখাবো, এটাকেও আপনারা স্ক্যান করে আপনাদের কাছে রাখতে পারেন।
আসান হজ মূলত সারাংশ, আর এর যে শেষের অংশ সেটাও হাজিদের জন্য কল্যাণকর, যে হজের যে পাঁচ দিন রয়েছে তার মধ্যে ১৬টি কাজ সম্পাদন করতে হয়, ১৬টি অ্যাক্টিভিটিস করতে হবে। সেগুলো কখন করবে, কোন দিন কোনটি করবে, সেগুলোর ওয়াক্ত কি, সেগুলোর টাইমিং কি, এগুলো সংক্ষিপ্তভাবে বলা হয়েছে।
মদিনা মদিনা,
জি
মারহাবা, মাশাআল্লাহ, আপনারা হয়তো স্ক্রিনে কিউআর কোড দেখতে পাচ্ছেন, ডাউনলোডের মাধ্যমে এই কিতাবটি সংগ্রহ করুন এবং নিজের মোবাইলের মধ্যেও রাখুন, পাশাপাশি অধ্যয়নও করুন। হুজুর, আমি চাইবো আপনি ২৭ ওয়াজিবাত হজের কিউআর কোড আপনি কিছু জায়গায় দিয়েছেন সে ব্যাপারেও কিছু ব্যক্ত করুন।
আমি মনে করি এদেশে এটাই প্রথম ইসলামী বুক যার মধ্যে কিউআর কোড দেওয়া হয়েছে।
মারহাবা।
আর এর মধ্যে কিছু ইস্যু ছিল, যেমন এক জায়গায় রমির পদ্ধতি,
ঠিক,
এখন রমির পদ্ধতি লিখে তো দিয়েছি, যদি কোনো পাঠকের ভিডিও দেখে তার জন্য আরও সহজ হবে, সেখানে আমরা একটি লিঙ্ক দিয়েছি কিউআর কোডের মাধ্যমে, যখন সে সেটা স্ক্যান করবে তখন রমি কীভাবে করতে হবে সেটা সে দেখতে পারবে। কিছু জায়গায় ম্যাপ আছে, ছবি আছে, কিছু জায়গায় প্রয়োজনীয় ব্যাখ্যা আছে, এভাবে অসংখ্য জায়গায় কিউআর কোড ফিট করা হয়েছে।
মদিনা মদিনা, মারহাবা, এটা সংগ্রহ করুন, মাকতবুল মদিনা থেকে হাদিয়ার মাধ্যমে গ্রহণ করুন। আপনি মাকতবুল মদিনা থেকে এটা অর্ডার করেও সংগ্রহ করতে পারেন, হাজিদের জন্য উত্তম উপহার হিসেবে এটা গিফট করতে পারেন। সুতরাং এটা পড়ুন, এর মাধ্যমে উপকৃত হন। কল রয়েছে আমাদের কাছে।
জি,
কল নিয়ে নেই।
জি
জি,
হজের বিধান অনুষ্ঠানে মুফতি আলী আজগর সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যে প্রথমবারের মতন হজে যায় সে কোন হজের নিয়ত করবে এবং কি বলে নিয়ত করবে ও কোন কোন বিষয় সম্পৃক্ত করবে, এই বিষয়ে কিছু মাদানী ফুল এরশাদ করুন।
জি,
দেখুন, আমরা এতক্ষণ যত আলোচনা করেছি সেখানে ছিল ইখলাসের নিয়ত, লুক দেখানো না হওয়ার নিয়ত, আরেকটি হচ্ছে নির্দিষ্ট আমলের নিয়ত, যেমন আপনি নামাজ পড়বেন, যখন জোহরের ফরজ নামাজ আদায় করবেন তখন আপনি নির্ধারিত করবেন যে আমি এখন চার রাকাত নামাজে জোহরের ফরজ আদায় করছি। সুতরাং এভাবে একটি নিয়ত হলো বিশেষ আমলের নিয়ত। সুতরাং হজে গমনকারী যখন হজে যাবে, সাধারণত বাংলাদেশ থেকে গমনকারী যখন তাদের ফ্লাইট জেদ্দার উদ্দেশ্য হয় তখন সে ইহরাম অবস্থায় থাকে। মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে ফ্লাইট হলে ইহরাম পরে যায় না, অতঃপর যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমায় যায় সে তখন ইহরামের নিয়ত করে। সুতরাং বাংলাদেশ থেকে গমনকারীরা তারা হজ্জে তামাত্তু করে। হজ্জে তামাত্তুর দুটি অংশ আছে, প্রথমে উমরা করতে হয়, উমরা করে ইহরাম খুলে ফেলে, অতঃপর যখন ৭ তারিখ বা ৮ তারিখ মিনার উদ্দেশ্যে গমন করে তখন সে হজ্জের ইহরামের নিয়ত করে, ওই মুহূর্তে ইহরাম খুলে নেয়, আবার উমরা করে, এভাবে লোকেরা করে থাকে। সুতরাং এখান থেকে গমনের সময় একরকম উমরা নিয়ত করে। হ্যাঁ, যদি হজ্জে কিরান করতে চায়, হজ্জে কিরানে হজ ও উমরা একই ইহরামে করে, মাঝখানে ইহরাম খুলতে নেই, তো সে উভয়টার নিয়ত করবে। হজের যে কিতাব রয়েছে তার মধ্যে লেখা আছে যে জনাব আপনি হজ করতে চাইছেন হজ্জে তামাত্তু, সুতরাং আপনি উমরা নিয়ত করুন। তখন সে এইভাবে নিয়ত করবে, আমি পড়ছি নিয়ত করছি না, যেমন হে আল্লাহ আমি নিয়ত করেছি উমরার এবং ইহরাম বেঁধেছি। যদি আপনি আরবিতে করেন তাহলে এই নিয়ত আপনার ব্রেনে থাকা উচিত যে এর অর্থ কি। পড়ে নিলেন নিয়ত, কিন্তু আপনার জানা নেই যে এর অনুবাদ কি। সেক্ষেত্রে নিয়ত হবে না, নিয়ত অন্তরের দৃঢ় ইচ্ছার নাম। অন্তরে ইচ্ছা থাকাটা এটা খুবই জরুরি। আর নিয়তের দুটি পার্ট আছে, প্রথমত নিয়ত করা, দ্বিতীয় তালবিয়া বা এর স্থলাভিষিক্ত কিছু বলা। কেউ নিয়ত করেছে তবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়ার যে শব্দগুলো আছে তা পাঠ করেনি, সেক্ষেত্রে হালত ইহরাম আরম্ভ হবে না। সুতরাং নিয়তের দুটি পার্ট, নিয়ত করা এবং তালবিয়া পড়া। কেউ যদি তালবিয়ার নিয়তে জিক্রুল্লাহ করে নেই তখনও তালবিয়া হয়ে যাবে, তবে তালবিয়ার ফরজিয়াত অবশ্যই আদায় করতে হবে। জি,
তালবিয়া
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।
আল্লাহু আকবার, তালবিয়া সেই বাক্য যা হাজীদের তাসবিহ, অর্থাৎ হালতে হেরামে আসার পর উঠতে বসতে চলতে ফিরতে, বিশেষ করে যেখানে অবস্থার পরিবর্তন আসে, অর্থাৎ বসা ছিল দাঁড়াচ্ছে, দাঁড়ানো ছিল বসতে যাচ্ছে, গাড়ি উপরের দিকে উঠছে অথবা উপর থেকে নামছে, বাসে উঠছে বাস থেকে নামছে, যেখানে যেখানে অবস্থার পরিবর্তন হবে সেখানে তালবিয়া পাঠ করা মুস্তাহাব। আর যখন পাঠ করবেন কমপক্ষে তিনবার বলবেন এবং নিজ থেকেই পড়বেন, এমন নয় যে কেউ পড়াচ্ছে আর সবাই পড়ছে, এটা প্রত্যেক ব্যক্তির হজকালীন পাঠ্য তাসবিহ। সুতরাং যতক্ষণ তাওয়াফ আরম্ভ না করবে ততক্ষণ তালবিয়া পাঠ করতে থাকবে।
আর এর জন্য জান্নাতের সুসংবাদও রয়েছে, তালবিয়া পাঠকারীর জন্য রফিকুল হারামাইন আমিরুল সুন্নাহ এটা লিখেছেন।
সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এত উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করতেন ফলে তাদের স্বর বসে যেত। তালবিয়ার মধ্যে বান্দা বলতে থাকে হে আমার প্রতিপালক, আল্লাহুম্মা লাব্বাইক আমি উপস্থিত আছি, আমার সেই মহান প্রতিপালক যার কোনো শরীক নেই, হে আমার রব আমি উপস্থিত। কতটা মহত্বপূর্ণ এই বাক্য, কতটা তাৎপর্যপূর্ণ এই শব্দসমূহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালতে হিরামে তা বারবার পাঠ করার তৌফিক দান করুক।
আমিন আমিন। কল নিয়ে নেই। জি,
মোহাম্মদ দানিশ আত্তারি শারজা থেকে বলছি। মাশা আল্লাহ আজাওয়াজাল, মুফতি সাহেব হজের বিধান এর অনুষ্ঠান নিয়ে এই বছরের মতো প্রথমবার এসেছেন, আল্লাহ পাক বরকত দান করুক। মুফতি সাহেব এই বিষয়ে বলবেন যে এমন ব্যক্তি যার উপর হজ ফরজ ছিল কিন্তু ব্যস্ততার কারণে অথবা অলসতার কারণে হজ আদায় করতে পারেনি, তবে সে এখন পর্যাপ্ত সম্পদের মালিক কিন্তু ওই সক্ষমতা নেই যার দ্বারা হজ যেতে পারবে বা তাকে সাথে নিয়ে আদায় করা যাবে, অর্থাৎ অসুস্থতা ও বয়সের সেই অংশের মধ্যে সে আছে এবং অসুস্থতার ধরনও এমন যে যাওয়ার কোনো অবস্থা নেই। সে হজের সওয়াব অর্জন করতে চাইছে। এখন তার পরবর্তী জীবন সম্পর্কে তার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে সে আর কখনো সুস্থ হবে না। এখন কি সে হজ্জে বদল করাতে পারবে? এবং অসুস্থ ব্যক্তি যার মাধ্যমে হজ্জে বদল করাবে তার জন্য কি করণীয় আছে? তাকে কি পূর্বে হাজে হওয়া শর্ত? এ প্রশ্নের আলোকে কিছু মাদানী ফুল প্রদান করবেন।
দেখুন, যার উপর হজ ফরজ হয়েছে অতঃপর অসুস্থতা দেখা দিয়েছে এবং তার এমন শক্তি নেই যে এই সফর করতে পারবে, সুতরাং প্রথমত সে অপেক্ষা করবে। অনেক সময় বিশেষ করে যুবক অবস্থায় এ ধরনের অসুস্থতা দেখা দিলে আবার সুস্থ হয়ে যায়, তবে কিছু বার্ধক্যজনিত রোগ আছে যা রিকভার হয় না। এটা তো ডাক্তার বলবে তার অসুস্থতা কেমন। অবশ্য যদি এমন হয় যে যেতে পারবে না, তো আর্থিক সক্ষমতাও পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে সে ব্যক্তি নিজের পক্ষ থেকে অন্য কাউকে হজ্জে বদলের জন্য পাঠাবে। যে ব্যক্তি যাবে সে তালবিয়া তার পক্ষ থেকেই পাঠ করবে, আল্লাহুম্মা লাব্বাইক আন ফুলা, হে আল্লাহ আমি লাব্বাইক বলছি অমুকের পক্ষ থেকে। আর তার যে হজের কার্যক্রম রয়েছে সেগুলো ওই ব্যক্তির পক্ষ থেকেই আদায় করবে। এছাড়া যেহেতু আপনি প্রশ্ন করেছেন যে কাকে পাঠানো উচিত, এটা তো আবশ্যক নয় যে হাজি ছাড়া হবে না এবং যে হজ করেছে তাকেই যেতে হবে, তবে সবচেয়ে উত্তম হচ্ছে যে হজ করেছে তাকেই পাঠানো। কারণ হচ্ছে সে মাসাইল জানে। আর কিতাবের মধ্যে এসেছে যে হজ সম্পর্কে অধিক অবগত তাকে পাঠানো সবচেয়ে ভালো, যেন ভুল না হয়, যে আমল রয়েছে তা পরিপূর্ণভাবে যেন আদায় করে। তো হজ্জে বদল, আপনি যে অবস্থার কথা বলেছেন এটা সেই ক্ষেত্রে যখন হজ্জে বদল ফরজের জন্য হবে। এছাড়া এই সমস্যায় আপত্তিত ব্যক্তি, অসুস্থতার কাতর ব্যক্তি যার কাছে টাকাই নেই, সেক্ষেত্রে সে ওসিয়ত করে যাবে, আমার তরকা থেকে হজ্জে বদল আদায় করে দিও। তখন তাদের উপর ওয়াজিব হবে, যদি তার তরকা এতটুকু হয়ে যায় 33% দ্বারা ব্যক্তির হজ আদায় হয়ে যাবে, সেক্ষেত্রে সর্বপ্রথম ওসিয়ত পূরণ করতে হবে। ঋণ আদায় করার পর ওসিয়ত পূরণ করতে হবে, অতঃপর তরকা বণ্টন করা হবে। আর যদি সেই ওসিয়ত অর্থাৎ সম্পদ অল্প রেখে গেছে, হজ ব্যয় পূর্ণ হচ্ছে না, সেক্ষেত্রে ওয়ারিশ অংশীদার হতে চাইলেও এর অনুমতি রয়েছে।
ঠিক আছে, কল যুক্ত করুন। জি,
হজের ক্ষেত্রে মা বাবার অনুমতি থাকা এবং পরিবার অথবা স্ত্রীর অনুমতি থাকা কি জরুরি? যার উপর হজ ফরজ হয়েছে, অর্থাৎ যে হজে যাওয়ার সামর্থ্যও রাখে এবং হজে চলাফেরার সক্ষমতাও রাখে, তার কি অনুমতির প্রয়োজন? এ ব্যাপারে মাদানী ফুল প্রদান করুন।
দেখুন, অনুমতি নেওয়া তো আবশ্যক নয়, ফরজ হলে আদায় করবে। তবে অন্য একটি বিষয় আছে যে যখন কেউ হজে যাওয়ার প্রস্তুতি নেই, তখন নিকটাত্মীয় ব্যক্তিদের সাথে যথাসাধ্য সাক্ষাতের চেষ্টা করে, ক্ষমা প্রার্থনা করে। নিকটাত্মীয়দের সাথে এজন্য দেখা করা আবশ্যক যাদের সাথে উঠা বসা তাদের মনে কষ্ট দেওয়ার বিষয়, একে অপরের সাথে মনোমালিন্য এসব বিষয়ের আশঙ্কা থাকে, তা সাধারণ এসব হয়েই থাকে। আর বিশেষ করে মা বাবা তারা যদি মাথায় হাত রেখে দোয়া প্রদান করে, সেক্ষেত্রে তাদের দোয়া নেওয়া তো অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সুতরাং এভাবে তাদের কাছে আসা, তাদের অনুমতি নেওয়া, এটা মূলত প্রথাগত অনুমতি নেওয়া, তাদের দ্বারা দোয়া করানো, ক্ষমার আবেদন জানানো, এটা ব্যক্তির জন্য অপরিহার্য, নিজের ক্ষমা করিয়ে নেওয়া, অতঃপর বের হবে। সুতরাং এই দুটি বিষয় পৃথক পৃথক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে।
ঠিক আছে, এখানে উস্তাদ সাহেব প্রশ্ন এসেছে, একজন লিখেছেন যে আপনি সর্বশেষ হজ কখন করেছেন, অর্থাৎ লাস্ট যে হজটি করেছেন।
আমাকে প্রশ্ন করেছে?
জি, আপনার কাছে প্রশ্ন।
10 বছর আগে করেছি, অর্থাৎ 2013।
ঠিক আছে, একজন প্রশ্ন করেছেন, মুফতি সাহেব এ ব্যাপারে বলুন যে দম ওয়াজিব হওয়ার মানে কি?
দেখুন, কিছু ভুল এমন রয়েছে যখন তা করা হয় তখন এক কাফারা ওয়াজিব হয়। এখন এই কাফারার বিভিন্ন পদ্ধতি আছে, আর এও প্রচলন আছে যে দম অর্থ ছোট পশু কোরবানি করা। এটা ঠিক মানা যায়, কারণ দমে অসংখ্য সিচুয়েশন এমন ছোট পশুই কোরবানি করতে হয়। এখন দম কারোর জন্য ওয়াজিব শরীর অপারগতার কারণে, সেক্ষেত্রে পশু দেওয়া আবশ্যক নয়, অতঃপর তার বিষয়টা রোজার দিকে চলে আসে, এর জন্য অন্য বিষয় জুড়ে দেওয়া হয়। আর উদাহরণস্বরূপ দমই ওয়াজিব হয়েছে, অর্থাৎ পশু দেওয়াই ওয়াজিব হয়েছে। সেক্ষেত্রেও ক্রয় ক্ষমতা ও সামর্থ্যের বিষয়টা অনেক মাসালার ক্ষেত্রে চলে আসে।
ঠিক আছে,
সুতরাং মৌলিকভাবে এটা সামনে রাখতে হবে, হজের যে ভুল ত্রুটি হয় সেগুলোর কাফারা তিনভাবে বিভক্ত। প্রথমত বুদনা, যেখানে বড় জানোয়ার আসে, অর্থাৎ উট দিতে হবে, গাভী দিতে হবে, কুরবানি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দম, যার কিছু ক্ষেত্রে ছোট জানোয়ার দিতে হবে, এবং কিছু ক্ষেত্রে এর সমমান নির্ধারিত যে কাফারা আছে তা দ্বারা আদায় করতে হবে। আর কাফারার যে সর্বনিম্ন স্তর তা হলো সৎকা। সৎকার মধ্যে সেই পরিমাণ সর্বাধিক গৃহীত যা দ্বারা একজনের সৎকায় ফিতর আদায় করা হয়, একজনের সৎকা যা নির্ধারিত এই মুহূর্তে। অনেক ক্ষেত্রে শুধুমাত্র এক মুষ্টি গম অথবা আটা দান করা উদ্দেশ্য হয়ে থাকে।
ঠিক আছে হুজুর, শর্ত অনুযায়ী সে যেই সিচুয়েশন রয়েছে তা অনুযায়ী যদি সে পরামর্শ গ্রহণ করে তাহলে তার কন্ডিশন মোতাবেক উত্তর পেয়ে
যাবে। হজ সংক্রান্ত যত কিতাব তার মধ্যে তো লেখা থাকে যে এর জন্য সৎকা, এটা হচ্ছে দম, দমের সিচুয়েশন দেখা হয়, তার জন্য দম আবশ্যক হয়েছে কোন অবস্থায় কি কারণে।
ঠিক আছে,
সে যে ভুল করেছে এর পট ভূমি কি, অতঃপর তার সঠিক সমাধান বের হয়।
ঠিক আছে, ঠিক আছে হুজুর। একজন প্রশ্ন করেছে যে মহিলারা কি শ্বশুরের সাথে হজে যেতে পারবে, আর যদি মহিলা একাই হজে যায় সেক্ষেত্রে কি বলবেন?
দেখুন, মহিলা একা কি হজে যেতে পারবে না, প্রতিটা কদমে কদমে সে গুনাগার হবে। সেখানকার এক গুনা অর্থাৎ হেরেমে মক্কার 100,000 গুনাহের সমপরিমাণ, আর শ্বশুরের ক্ষেত্রে তখন দেখতে হবে যে ফিতনার অবকাশ বা শঙ্কা আছে কি না। যদি বৃদ্ধ না হয় তাহলে শ্বশুরের সাথে না যাওয়া ভালো। আর যদি এই ধরনের কাফেলা হয় যে মহিলা মহিলাদের সাথে থাকবে, পুরুষরা আলাদা থাকবে, ফিতনার আশঙ্কা নেই অথবা বয়স বেশি, সেক্ষেত্রে সে যেতে পারবে, কারণ শ্বশুরও মহিলাদের জন্য মাহরামের অন্তর্ভুক্ত। যেহেতু মহিলাদের মাহরামা কয়েক ধরনের রয়েছে, যারা নসবি মাহরাম তাদের কাছে সম্মান ও সুরক্ষা অধিকতর হয়ে থাকে। যেখানে নসবি মাহরাম থাকে না সেখানে ভুলের সংখ্যা অধিক থাকে। এছাড়া সফর এমন বিষয় যেখানে নির্জনতা, জনশূন্যতা এবং একে অপরকে সহায়তা করা এমন অসংখ্য বিষয় আছে, সুতরাং সিচুয়েশন কি তা দেখা আবশ্যক। বিস্তারিত বর্ণনা দিয়ে নির্দেশনা নিতে পারেন।
ঠিক আছে, একজন প্রশ্ন করেছেন হজ ফরজ, তবে আকাঙ্ক্ষা হচ্ছে সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে আগামী বছর হজ করব, কি বলেন আপনি?
আমাদের সকল আকাঙ্ক্ষা আল্লাহ ও তার রসুলের আদেশ মোতাবেক হওয়া উচিত। সুতরাং আমরা আল্লাহ তার রসুলের বিধান শুনেছি যে হজ করতে হবে, সুতরাং হজ করে নেওয়া উচিত।
প্রশ্ন হচ্ছে হালতে ইহরামের মধ্যে শারীরিক যে চাহিদা রয়েছে তা কি মেটানো যাবে?
হালতে ইহরাম একটি অবস্থার নাম। হালতে ইহরামের অর্থ এটা নয় যে আপনি ঘুমাতে পারবেন না। হালতে ইহরামের অর্থ এটা নয় যে আপনি চাদর পরিবর্তন করতে পারবেন না। হালতে ইহরামের অর্থ এটা নয় যে আপনি মাথার নিচে বালিশ রাখতে পারবেন না। কিছু বিষয় নিষেধ হালতে ইহরামে, কিছু বিষয় জায়েজ। সুতরাং আপনাকে জানতে হবে যে হালতে ইহরামে কি নিষেধ আর যা নিষিদ্ধ তা দুই ভাগে বিভক্ত। কিছু বিষয় এমন যা মাকরু। রফিকুল হারামাইনে 20টিরও অধিক বিষয় লেখা হয়েছে, এই বিষয়গুলো মাকরু, এগুলো না করা উচিত। আর কিছু বিষয় এমন যেগুলো হালতে ইহরামে করা হারাম, যেমন সুগন্ধি হালতে ইহরামে হারাম হয়ে যায়, সাজসজ্জা হালতে ইহরামে করা নিষেধ, হালতে ইহরামে চুল ছেঁড়া যাবে না, হালতে ইহরামে পুরুষরা সেলাইকৃত পোশাক পরতে পারবে না। এছাড়া ইহরামের মধ্যে পুরুষ হোক বা মহিলা নিজের চেহারা ডাকতে পারবে না। অনুরূপভাবে পুরুষরা মোজা পরতে পারবে না, মহিলারা মোজা পরতে পারবে। তো এভাবে কিছু বিষয়ের মধ্যে পুরুষ ও মহিলাদের পার্থক্য অবশ্যই আছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই সমান, নখ কাটতে পারবে না। সুতরাং এভাবে ইহরামের যে বিধিনিষেধ রয়েছে তা মেনে চলা আবশ্যক।
হুজুর, আমি ইহরাম সংক্রান্ত কিছু প্রশ্ন লিখে নিয়ে এসেছি, যদি আপনি ইয়েস নো এর মাধ্যমে উত্তর দিয়ে দেন তখনও আমার জন্য যথেষ্ট হবে।
আমি প্রস্তুত আছি।
প্রশ্ন হচ্ছে আমাদেরকে বলুন ইহরাম অবস্থায় পান, গুটকা বা জর্দা খাওয়ার ব্যাপারে আপনার অভিমত কি?
দেখুন, এসব বস্তুতে তামাক থাকে, সুগন্ধি থাকে। যদি কাঁচা তামাক হয় এবং কাঁচা সুগন্ধি হয় আর এমন নিষিদ্ধতা যার সম্পর্ক হারামের সাথে, তো খাওয়া যাবে না।
এহরামে বেল্টের ভেতর সুগন্ধি রাখা যাবে?
আচ্ছা, আরেকটি বিষয়, যখন কেউ এহরাম পরে তখন তো এই দেশে বসে থাকে না, আরব শরীফ চলে যায়।
জি,
কি বিধিমালা রয়েছে আজকাল আব্দুল আহাদ ভাই? গুটকার মধ্যে কঠোর নিষেধাজ্ঞা?
যে গুটকার মধ্যেও নিষেধাজ্ঞা রয়েছে, আর সিগারেটও যারা নিয়ে যাচ্ছে অসংখ্য মানুষ আমি নিজেও দেখেছি সেখানে দশ পানের বান্ডেল একসাথে নিয়ে যায়। সুতরাং তারা এগুলো রেখে দেয়, অ্যালাউ করে না, এক অথবা দুই প্যাকেট যা ব্যবহারের জন্য মানুষ নিয়ে যায়। আর স্নাফ যে আছে এটা পরিপূর্ণ ব্যান্ড করে দেয়া হয়েছে, এর ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞা আছে, এটা বহন করারই অনুমতি নেই।
কথা হচ্ছে, আপনি যেহেতু সফর করছেন তাহলে আপনার অবশ্যই জানা উচিত যে কোন দেশে কী বহন করা নিষেধ। যেমন আরব আমিরাতে কয়েক বছর পূর্বে আফিম যে গাছ আছে তাতেও নিষেধাজ্ঞা দিয়েছে, অথচ প্রকাশ্যে এসব গাছ ক্ষেতে চাষ করা হয়, তবে যেহেতু নেশার দিকে নিয়ে যায় তাই নিষেধাজ্ঞা দিয়েছে। স্নাফের ব্যাপারে অনেক দেশেই নিষেধ আছে। তুর্কির ব্যাপারে আমি শুনেছিলাম যে সেখানে তো সুপারির ব্যাপারও অনেক কঠোর। সুতরাং এভাবে গুটকা বা এ ধরনের বস্তু আপনারা সাথে নিয়ে যাবেন তো এয়ারপোর্টে ফেসে যাবেন, সমস্যা ক্রিয়েট হবে, তো এ থেকে দূরে থাকতে হবে, এটা স্মরণ রাখতে হবে।
ঠিক আছে হুজুর, এহরাম অবস্থায় বেল্টের ভেতর সুগন্ধি রাখা যাবে?
দেখুন, বেল্ট হচ্ছে কোমরের হুকুমে। ফিকাহবিদরা বলেছেন কোমরের সাথে সুগন্ধি রাখা যাবে না, সুতরাং এহরামের যে বেল্ট রয়েছে তাতেও সুগন্ধি রাখা যাবে না।
এহরাম অবস্থায় আইসক্রিম খাওয়া যাবে?
যদি আইসক্রিমের মধ্যে কাঁচা সুগন্ধি ব্যবহার না হয়, যেমন কাঁচা এলাচি বা কেওড়া, এরকম সুগন্ধি কেওড়া খুব কমই পাকানো অবস্থায় পাবে। সুতরাং এর মধ্যে যদি সুগন্ধি না থাকে অথবা আছে তবে তা রান্নাকৃত, তাহলে খেতে পারবে।
ঠিক আছে, এখন সেখানে নিশ্চিত হবে কিভাবে যে এর মধ্যে পাকানো সুগন্ধি আছে নাকি নেই?
দেখুন, যেসব বিষয় টিন প্যাক পাওয়া যায়,
জি,
সেগুলো রান্নাকৃত থাকে।
ঠিক আছে,
উদাহরণস্বরূপ রুহ আফজা, রুহ আফজা দোকানের মধ্যে ছয় সাত মাস পরে থাকে, এ ধরনের আইটেম।
ঠিক আছে,
যতক্ষণ আগুনের উপর দিয়ে না যাবে এগুলো যে সেলফ লাইফ রয়েছে, এগুলোর যে সেলফ লাইফ তা তার মধ্যে তৈরি হবে না। এসবের তাপমাত্রা পার করে ফ্রিজে রাখা হয়, অতপর সেলফ লাইফ তৈরি হয়। যেমন যেসব সুগন্ধি জাতীয় ড্রিঙ্ক আছে পান করার, জুস আর অন্যান্য বস্তু, এগুলোর মধ্যে আর্টিফিশিয়াল সুগন্ধি মিশ্রণ করা হয়, তবে এগুলোর মধ্যে যেহেতু এদেরকেও একটা সেলফ লাইফ আছে, এগুলোকেও তাপ দিয়ে অতপর রাখা হয়। যদি তাপ না দেওয়া হয় তাহলে সেলফ লাইফ থাকবে না, তো এগুলো নষ্ট হয়ে যাবে, সুতরাং এও একটি আলামত।
ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, এহরামের কাপড় নাপাক হয়ে গেলে কি তা পরিবর্তন করা যাবে?
জি হ্যাঁ, পরিবর্তন করা যাবে। চাদর নাপাক হওয়ার কারণেও পরিবর্তন করতে পারে, মহিলা হয়ে গেলেও তখনও পরিবর্তন করতে পারবে। নবী করিম আলাইহিসসালাম যখন স্বীয় হজ পালনের উদ্দেশ্যে এসে পৌঁছলেন মক্কা মুকাররমার আবাদি মাত্র শুরু, সেখানে তিনি অবস্থান করেন। ভিরে তুয়া এখনও সেখানে রয়েছে, জারওয়াল বর্তমানে সেই এলাকার নাম। সেখানে তিনি অবস্থান করেন এবং সেখানেই তিনি এহরামের চাদর পরিবর্তন করেন।
এহরাম অবস্থায় শাওয়ার বা গোসল করা যাবে?
শাওয়ার তো নিতে পারবে, তবে ময়লা সাফ করতে পারবে না, ময়লা সাফ করা মাকরুহ। সাবান দিলে তো ময়লা পরিষ্কারের জন্যই দেবেন, পানি ঢেলে নিন তবে ময়লা সাফ করবেন না।
ঠিক আছে, এহরাম অবস্থায় আছে আর কেউ শরবত পান করাছে, সুতরাং সেই শরবত কি পান করা যাবে?
সে আইসক্রিমের ক্ষেত্রে আমরা যে কথা বলেছি যে শরবত যদি এমন হয় যার মধ্যে পাকানো সুগন্ধি, যেমন আমরা জর্দা খাই, এর মধ্যে এলাচি রয়েছে, আরও বহু মশলা আছে, তবে সেগুলো পাকানো থাকে, সুতরাং শরবত যদি এমন যা পাকানো অথবা আগুনের প্রক্রিয়া পার করে এসেছে, তখন সেই শরবত পান করা যাবে,
পান করানোও যাবে,
সেটা শরবত বা জুস অথবা কোল্ড ড্রিঙ্ক একই হুকুমে।
ঠিক আছে, হালতে এহরাম থেকে বের হওয়ার জন্য নখ কেটে কি বের হতে পারবে? কেননা ওমরা বেশ কয়েকবার করার পর মস্তিষ্কের মধ্যে সেই ধরনের চিন্তাভাবনাও চলে আসে।
দেখুন, নতুন কিছু তো আর সংযোজন হবে না, বিধান্ত সেটাই যে আল্লাহ তার রসুল আমাদেরকে বলেছেন, সুতরাং যা করতে বলেছেন তা হলো হলক অথবা তাকসির করা।
ঠিক আছে,
হলক ও তাকসির সেই পদ্ধতি যার মাধ্যমে হালতে ইহরাম থেকে বের হওয়া যায়। তবে দুটি বিষয় এমন আছে, মহিলাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে হালতে ইহরাম থেকে বের হতে হবে, সুতরাং সে এমন কোনো কাজ করবে যা ইহরামে নিষিদ্ধ কাজের সাথে সম্পৃক্ত, যেমন চুল আঁচড়ানো, সেই মুহূর্তে কেউ নখ কাটলে সেক্ষেত্রে বিষয়টা বুঝে আসে। আর এটা সেই মুহূর্তে যখন ইহরামে নিয়ত করে নিয়েছে, যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে হয়েছে, যখন তিনি তাশরিফ আনেন ইহরামের নিয়ত ছিল, তবে বিশেষ দিন হওয়ার কারণে তিনি উমরা করতে পারেননি, এর জন্য অপেক্ষা করলে তার হজ হাতছাড়া হতো, সুতরাং তিনি ইহরাম খোলার আদেশ পান। সেই ক্ষেত্রে ইহরাম খুলতে হলে তাতে মহিলারা তাকসির করবে না, তখন যদি কেউ নখ কেটে নেয়, চুল আছড়ে নেয়, তাহলে এহরাম থেকে বের হয়ে যাবে। সাধারণ বিধান হচ্ছে হজ ও উমরা পালনের পর এহরাম থেকে বের হওয়ার জন্য শুধু হলক অথবা তাকসির করতে পারবে, তৃতীয় কোনো অপশন নেই।
ঠিক আছে হুজুর।
একটি পন্থা আছে, তৃতীয়ত কারো শরীর ফোড়ায় ভরে গেছে, বিশেষ করে মাথা, আর তাতে এ ধরনের খুরকর্ম করাই যাবে না, তখন অনুরূপভাবে ঘুরিয়ে নেবে ওপর দিয়ে স্থলাভিষিক্ত করার জন্য। মাথা মুন্ডানো যাবে না, এতে মাথায় আঘাত পাবে। দেখুন, তখন অপশন নেই যে আপনি নখ কেটে নেবেন।
ঠিক আছে, আল্লাহ বরকত দান করুক। স্যার, একজন লিখেছেন, হেরামে ফিমেল ড্রেস চেঞ্জ করতে পারবে? কাপড় তো ফেসকে টাচ করে, এই হচ্ছে প্রশ্ন।
দেখুন, মহিলাদের জন্য পৃথক কোনো এহরাম নেই, তাদের যে স্বাভাবিক পোশাক সেটাই তাদের জন্য এহরাম। হ্যাঁ, একটু পার্থক্য করার জন্য অনেক সময় গ্রুপ লিডার বলে যে আপনারা এই ধরনের স্কার্ফ পরবেন, সেটা ভিন্ন বিষয়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, কিছু মহিলা স্কার্ফে অভ্যস্ত থাকে না, বোরকায় অভ্যস্ত থাকেন, অথবা বোরকাও পরে না, অনেকে স্কার্ফ নিয়ে যায়। সুতরাং ভালো বিষয় স্কার্ফ ব্যবহার করা, কারণ এতে নিকাব থাকে না, স্কার্ফের মাধ্যমে সতরের যে অঙ্গগুলো আছে তা ডাকবে, কেননা তাওয়াফের মধ্যেও সতর ডাকা ওয়াজিব, পুরুষ হোক বা মহিলা। যতটুকু অংশ পুরুষের জন্য তা ডেকে রাখবে, যতটুকু অংশ মহিলার জন্য তা মহিলা ডেকে রাখবে। কাজেই স্কার্ফ বিশেষভাবে ব্যবহৃত হয়, যেন চুল দৃশ্যমান না হয়, কবজি দৃষ্টিগোচর না হয়। সুতরাং এভাবে স্কার্ফ ব্যবহার করা তো জায়েজ, তবে পৃথক কোনো এহরাম মহিলাদের জন্য নির্ধারিত নেই।
মার্কেটে তো বিক্রি হচ্ছে মহিলাদের এহরাম নামে।
দেখুন, এটা মহিলাদের চয়েস, এখন এটা তাদের ইচ্ছা।
ঠিক আছে, এখানে একজন আমাদের কাছে প্রশ্ন করেছেন, এহরাম অবস্থায় কি শুতে পারবে?
জি হ্যাঁ, অবশ্যই শুতে পারবে।
ঠিক আছে, কোনো হাজি চাদর ঠিক করছে, এমন অবস্থায় চাদর মাথায় লেগে গেল, তখন কি করবে? এমন হয় না স্তিনজাও করার জন্য অনেক সময় চাদর এভাবে ঘুরিয়ে নিয়ে আসে, ফলে পিছনে যে দাঁড়িয়ে আছে অনেক সময় তার মাথায় এসে লাগে, কি বলবেন?
মাথায় আটকে যায়, অনেক সময় কেউ বসে আছে, সাথে বসে আছে আর ঘুরিয়ে নিয়ে সম্পূর্ণ মাথা তার ডেকে ফেলে, এতে দেখুন ওদিক থেকে ওদিক যে কাফারা হবে তা সৎকা হবে।
ঠিক আছে,
কেননা সাময়িক সময়ের জন্য সাধারণত এমন হয়, তো সৎকার কাফারা হবে, আর এর চেয়ে বড় কাফারা হবে না।
ঠিক আছে, সৎকাই ফিতরের সমান?
জি, এখন কারো মাথা সম্পূর্ণ ডেকে গেছে, সৎকাই ফিতরের সমমান হবে।
একজন লিখেছেন যে এহরামের নিয়ত করে নিয়েছেন তবে মোজা খুলেননি, তখন কি হবে?
তখনই খুলে ফেলবে যদি পুরুষ হয়।
ঠিক আছে হুজুর।
মহিলারা পড়তে পারবে?
ঠিক আছে, এহরামের নিয়ত করে নিয়েছে তবে মনে হচ্ছে নখ বড় হয়ে গেছে, তখন কি নখ কাটা যাবে?
জি না, এহরামে প্রবেশ করার পর আপনি চুল কাটতে পারবেন না, নখ কাটতে পারবেন না।
ঠিক আছে, এহরাম অবস্থায় যদি চুল অসুস্থতার কারণে ঝরে পড়ে তখন কি হবে?
দেখুন, চুল ঝরে পড়াই যদি আপনার কর্ম পাওয়া যায়, আপনি উজু করছেন, হাত ঘষছেন, হাতের পশম ঝরে পড়লো, এভাবে ঝরে পড়ার কারণে কোনো না কোনো কাফারা আসবে। আরেক হচ্ছে নিজের থেকেই ঝরে পড়া, আপনার কোনো হরকত ছাড়া, আপনার কোনো আমল ছাড়া, সেক্ষেত্রে কিছুই হবে না। যা ঝরে পড়েছে আমরা বললাম কাফারা আসবে, তাতেও কিছু বিস্তারিত আছে, যে তিনটি পশম ঝরে পড়লে এই হুকুম, অধিক ঝরলে এই হুকুম, এর বিস্তারিত রফিকুল হারামাইনে দেওয়া আছে।
ঠিক আছে, এহরাম অবস্থায় গাছের ছায়ায় অথবা দেয়ালের ছায়ায় কি দাঁড়ানো যাবে?
অবশ্যই দাঁড়াতে পারবেন, এহরামের অর্থ এটা নয় যে আপনি সর্বদা ছাদের বাইরে থাকবেন।
ঠিক আছে হুজুর, এহরাম অবস্থায় রোদ থেকে বাঁচার জন্য ছাতা যদি মাথায় লেগে যায় তখন কি হুকুম আসবে? মানুষের মাথায় ছাতা ধরে না।
দেখুন, মাথায় পৃথক করে ছাতা ধরা, এতে কোনো নিষিদ্ধের কারণ নেই।
ঠিক আছে,
বরং তীব্র গরম থেকে তো বাঁচা উচিত, কারণ এটা ক্ষতিকর। আমি দেখেছি অসংখ্য হাজিদের, তাদের স্বাস্থ্য এই জন্য খারাপ হয়ে তারা তীব্র রোদের মধ্যে গিয়ে তাওয়াফ করে, তো সমস্যা তো দেখা দিবেই। আচ্ছা, মাথায় ছাতা ধরার অর্থ এটা নয় যে আপনি মাথা ঢেকে নেবেন, সুতরাং মাথা ঢাকা নিষেধ। অনেক সময় এমন ছাতা আজকাল দেখা যায় যা সাথে নিয়ে নেই, আর জনাব কাপড় দিয়ে মাথা পেঁচিয়ে নেয় ও তার উপর ওই ছাতা থাকে, এমন মনে হয় যে এটা মাথা নয় গামলা। সুতরাং এমন ছাতা সেখানে ব্যবহার করতে পারবেন না, কারণ মাথার একটি অংশ ঢাকা পড়ছে।
ঠিক আছে, এটাও ক্লিয়ার হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি এহরাম অবস্থায় ইহরামের নিয়ত করার সময় মুখে এলাচি রাখে যাতে মুখ থেকে সুগন্ধ বের হয়, জিকির আজকার করার সময়ও মুখ থেকে সুগন্ধ বের হয়, এটা কি জায়েজ?
এহরামের অর্থই হচ্ছে অসংখ্য বিষয়কে হারাম করে দেওয়া হবে যা জায়েজ ছিল, এহরাম অবস্থায় হারাম হয়ে যায়। তন্মধ্যে একটি হচ্ছে সুগন্ধি। এলাচি এমন যা সত্ত্বাগতভাবে সুগন্ধি। এলাচি, আম্বার, মুস্ক এগুলো এমন বস্তু যেগুলো মূলত সুগন্ধির জন্যই ব্যবহার করা হয়। সুতরাং যে কোনো অবস্থাতেই যদি মুখের মধ্যে এলাচি পাওয়া যায়, নিয়ত করার পর, তালবিয়া পড়ার পর, তখন কোনো না কোনো কাফারা আবশ্যক।
ঠিক আছে হুসু, আল্লাহ রহম করুক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যার লাভবাহিক মুখস্থ নেই সে কী করবে?
দেখুন, লাভবাহিক পাঠ করা মূলত সুন্নাত। সুতরাং তালবিয়া পাঠ করা অথবা সেসব কালিমা পাঠ করা যা আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত, যেমন কেউ আল্লাহ আকবার পাঠ করলো, সুবহানাল্লাহ পাঠ করলো, যদি কেউ তালবিয়ার নিয়তে জিকরুল্লাহ করে তখনই ইহরাম শুরু হবে। তবে একটি
ক্ষেত্রে উদাহরণস্বরূপ
একটি ক্ষেত্র এমন আছে যেখানে তালবিয়া পাঠ করা আবশ্যক, এছাড়া সম্পূর্ণ ইহরামে তালবিয়া পাঠ করা মুস্তাহাব। সেখানে হয়তো সে তালবিয়া পাঠ করবে অথবা তালবিয়ার স্থলাভিষিক্ত কালিমা পাঠ করবে, যেমন সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, আলহামদুলিল্লাহ বলা, এগুলো স্থলাভিষিক্ত। স্থলাভিষিক্ত তখনই প্রতিনিধিত্ব করবে যখন তালবিয়ার নিয়তে পাঠ করবে, যেমন এই মুহূর্তে আমাকে আল্লাহর জিকির করার আদেশ দেওয়া হয়েছে যেন আমার ইহরামের নিয়ত শুরু হয়।
ঠিক আছে,
অর্থাৎ ইহরামের নিয়তে জিকরুল্লাহ পাঠ করবে, এই নিয়ত করা জরুরি। যদি সে তালবিয়া অথবা স্থলাভিষিক্ত বলেনি তাহলে যথেষ্ট। পরবর্তীতে যদি তালবিয়া না পড়ে তাহলে তার উপর কোনো রকম কাফারা বা গুনাহ নেই।
যাই হোক, তালবিয়া সবার জেনে রাখা উচিত।
কিছু মানুষ নিয়ত করার ক্ষেত্রে অনেক অলসতা করে।
আমি উস্তাদ সাহেব একটি কথা বলি,
করার পর তালবিয়া ভুলে যাবে।
এমনই আমি আপনাকে শেয়ার করি।
জি জি,
আপনি অনেক আশ্চর্যজনিত হবেন। মজলিসে হজ ওমরার কাউন্টারের অধীনে লেখালেখি করতাম সে সময়। অফিসের বাইরে আমিও হাজি তৌফিক তার সাথে সাথে ব্যক্তিগত অভিজ্ঞতার জন্য আমিও সেখানে বসতাম।
মাশাআল্লাহ।
তখন আমার কাছে এক ইসলামে আসেন। সেই মুহূর্তে অর্থাৎ গভর্নমেন্টের ফর্ম যখন পূরণ করা হচ্ছিল, বেশ কয়েক বছর আগের কথা, তিনি বললেন আমাকে এহরাম বাঁধার পদ্ধতি এখানে শিখিয়ে দিন। আচ্ছা, কাকতালীয় বিষয় হলো অফিসে এহরাম তখন রাখা ছিল। আমি অফিসের আলমারি থেকে এহরাম নিয়ে এবং তাকে পরানো শেখাই। আমি তাকে বলি, আপনার কি তালবিয়া মুখস্থ আছে? এটা আপনি ছেড়ে দেন, এটা আমি করে নিব। আচ্ছা, আমি চুপ হয়ে যাই। অতঃপর আমি তাকে বললাম, ওমরা কিভাবে করতে হয় তা কি আপনার জানা আছে? তা আপনি ছেড়ে দিন, আমি এটা করে নেব। আচ্ছা, ফ্লাইট কবে? তিনি তিন দিন পরের কথা বললেন যে আমি তিন দিন পরে যাব। তিনি সেখানে যা করতে যাচ্ছেন সে সম্পর্কে তার ধারণাই নেই। তালবিয়ার মতো বিষয়কে বলছে ছেড়ে দেন, প্রস্তুতিও নিচ্ছে, টাকাও খরচ করছে, একটু পরিশ্রমও যদি করে নিত যা মুখস্থ করার, মুখস্থ করে নিলে অধিক উপকৃত হতো।
বহু সংখ্যক মানুষ তারা ডকুমেন্টের মধ্যেই থাকে, কখনো কাগজ, কখনো ছবি, কখনো ফটোকপি, কখনো টিকিট, কখনো সিটা, কখনো ব্যাগ। ডকুমেন্ট মানে মালপত্র, ঠিক আছে? আর যা করা হজের মধ্যে সেটার চিন্তা সেখানে গিয়ে তৈরি হয়। এটাই কারণ যে তারা বড় বড় ভুলের সম্মুখীন হয়।
জি, আমি আরও কিছু প্রশ্নের দিকে আগাচ্ছি মুফতি সাহেব, দয়া করে আপনি এগুলোর উত্তর প্রদান করবেন। সাই চলাকালীন কাঁধ খুলে রাখার কি সওয়াব রয়েছে?
সাই চলাকালীন কাঁধ খুলে রাখার কোনো সওয়াব নেই। মূলত আপনার কাঁধ খোলা রাখা সেই তাওয়াফে যেখানে আপনি ইহরাম অবস্থায় ছিলেন, কারণ নফল তাওয়াফ রয়েছে। আর তাওয়াফে জিয়ারতের মধ্যে শর্ত নেই যে আপনাকে হালাতে ইহরামে থাকতে হবে। সুতরাং সেই তাওয়াফে যেখানে আপনি ইহরাম অবস্থায় ছিলেন সেখানে কাঁধ খোলা রাখা হয়। আপনার তাওয়াফ পুরা হয়ে গেলে আপনি চাদর দিতে পারবেন, আর সাই চলাকালীন আপনার কাঁধ খোলা রাখবেন না।
যেমন মুফতি সাহেব বললেন, নিঃশর্ত মহিলা একাকে সফর করতে পারবে না, নাকি শরীর সফর একাকে করতে পারবে না?
যেহেতু প্রশ্ন হজ সম্পর্কে ছিল, প্রশ্ন হয়েছিল মহিলাদের হজে একা সফরের প্রসঙ্গে। সুতরাং হজের সফর সাধারণত এটাই হয় যে বহিরাগত ব্যক্তিরাই করে থাকে সফর, তো হজের সফরে মহিলারা একাকেই সফর করতে পারবে না। তিন দিনের যে সফর রয়েছে, 92 কিলোমিটার, যা শরীয় সফরের দূরত্ব, মহিলারা সেই সফর করতে পারবে না। বরং আলেমগঞ্জ শরীয় যে একদিনের দূরত্ব, ততটুকুও একাকেই যাওয়ার ক্ষেত্রে নিষেধ করেছেন।
জি হ্যাঁ, ঠিক আছে হুজুর। হজ সংক্রান্ত আমাদের এই অনুষ্ঠানের প্রমোতে আমি একটি কথা বলেছিলাম যে এহরাম আছে, নিয়ত আছে, তালবিয়াও পড়েছে এবং সে মক্কা শরীফে অবস্থান করছে, তবুও হজ হবে না, এটা কোন অবস্থায়? যখন আরাফাতে যাবে।
অসংখ্য অবস্থা এমন রয়েছে, এর মধ্যে একটি অবস্থা এমন যে ইহরামের নিয়তি উমরার জন্য করেছে। ইহরামের মধ্যে তো রয়েছে, তবে উমরার ইহরামে, ঠিক আছে, এখন কোনো মহিলা উমরার ইহরাম করে এসেছে, এখন তার বিশেষ দিন চলে আসলো, আর উমরা করতে পারেনি, আর সে এর মধ্যেই ছিল, আর এভাবেই ফিরে গেছে সে। অথচ এখানে তার উমরার ইহরাম চেঞ্জ করার ছিল, হজের ইহরাম পরে পুনরায় নিয়ত করার ছিল, তখন গিয়ে এটা পূর্ণতা পেত। প্রথমত দ্বিতীয় অবস্থা হচ্ছে মক্কায় ছিল, মক্কার মধ্যেই যদি থাকে তাহলে কিভাবে হজ হবে? হজ তো তখন হবে সে যখন আরফাতে যাবে। সুতরাং এভাবে দুটি সিচুয়েশন আমার বুঝে আসছে। তো হতে পারে কোনো তৃতীয় অবস্থা বের হবে, আমি এর চেয়ে ভালো যে আপনি সমাপ্ত করুন। আমি এসে তো খুবই আসছি, এখানে ফ্লেক্সের মধ্যেও একটি জিনিস অত্যন্ত গুছালোভাবে, এখানে চেয়ার সোফা প্যানাফ্লেক্সের মধ্যেও পবিত্র দৃশ্যসমূহ তুলে ধরেছেন সুনুপিমভাবে, এত জাকজমকপূর্ণ লাইট। তো অত্যন্ত ভারী পরিশ্রম করেছেন আমাদের টিম, বিশেষ করে সাজাদ ভাই, এছাড়া অত্যন্ত ভালো ইমপ্রেশন দিয়েছেন। আল্লাহ পাক তাদের পরিশ্রমকে কবুল করুক,
আমিন। মানের চ্যানেল দেখতে থাকুন, আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
ইয়া রাব্বে মুস্তাফা আমারে হজ্জে যা কো না, এসে যেন দেখি দু চোখে তোমার কাবা।